ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জাপান আগামী 5-6 বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় $600 কোটি সহজ শর্তে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
দেশের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়।
তাছাড়াও বাংলাদেশের শান্তি রক্ষা মিশন নিয়ে কথা বলেন ডক্টর আতাউর রহমান।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না এবং ভারত এখানে একটা সহযোগিতাপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য তাদের কমিটমেন্ট আরো দৃঢ় করতে হবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করলে একজন জেনারেল সহ 12 জন সরকারি সৈন্য নিহত হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অলেকজান্দ্রা তুর্চিনভ আজ সেখানকার সংসদকে জানান যে সন্ত্রাসীরা বিচ্ছিন্নতাবাদীদের দখল করা স্লোভিনেস্ক শহরের কাছাকাছি এলাকায় কাঁধে বহন করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে 14 জন সৈন্য প্রাণ হারায়। নিহতদের মধ্যে রয়েছেন ইউক্রেনের ন্যাশনাল গার্ড পরিদপ্তরের প্রধান জেনারেল সেরিহি কুলচিৎসকি। তবে ন্যাশনাল গার্ড হতাহতের ভিন্ন সংখ্যা দিয়েছে। তারা বলছে যে ওই ঘটনায় 12 জন সৈন্য নিহত হয়। তবে ওই ভূপাতিত হেলিকপ্টারের ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেছেন, অবশ্য তার অবস্থা গুরুতর। আজ দিনে আরও আগের দিকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা বলেন যে তাঁর দল 4 জন ইউরোপীয় পর্যবেক্ষককে আটকে রেখেছে। তারা সোমবার থেকে নিখোঁজ ছিলেন। স্লোভেনেস্কের অসঘোষিত জনগণের মেয়র ভাইচেসলেভ পেনোমারেফ বলেন যে এই পর্যবেক্ষকরা ভালো আছেন এবং তাদেরকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন যে তিনি অর্গানাইজেশন ফর সিকিউরিটি কোঅপারেশন বা OSCE হুঁশিয়ার করে দিয়েছিলেন যে পর্যবেক্ষকদের ওই অঞ্চলে যাওয়া উচিত নয়, তবু তারা সেখানে গিয়েছিলেন। মিশরের সাবেক সেনাপ্রধান আবদেল ফাতাহ এল সিসি প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হামদিন সাবাহির বিপক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। বুধবার সমাপ্ত 3 দিনব্যাপী এই ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে প্রদত্ত ভোটের 93% বেশি ভোট পেয়েছেন সিসি। সাবাহি, যিনি মাত্র 3% ভোট পেয়েছেন, এই পরাজয় মেনে নিয়ে বলেন যে তিনি জনগণের ইচ্ছে মেনে নিচ্ছেন। সিসি তার বিজয় সম্পর্কে নির্বাচনের আগেই নিশ্চিত ছিলেন, তবে বড় ব্যবধানে জয়লাভের জন্য তিনি অধিক সংখ্যক ভোটদাতাদের ভোটদানে আহ্বান জানান। এর ফলে তিনি সেদেশের অর্থনীতিকে ঠিক করার এবং দেশের রাজনৈতিক গোলযোগ বন্ধ করার জন্য ব্যাপক রায় পেয়েছেন। কর্মকর্তারা বলছেন যে মিশরের 5 কোটি 40 লক্ষ ভোটদাতার মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন 46%। 2012 সালে মোরসির সময় নির্বাচনে 52% ভোট পড়েছিল। ইউরোপীয় ইউনিয়নের মিশন বলেছে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোট কেন্দ্রের কাছাকাছি প্রচারাভিযান চালানোর মতো ছোটোখাটো কিছু ত্রুটি মাত্র ছিল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজেপি সদস্যদের উপর গুলিবর্ষণ ও একজন বিজেপি সদস্যকে আটকের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূত ইউমিন এলউইনকে সেগুনবাগিচায় ডেকে এনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের বহিঃপ্রচার অনুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি টহল টিমের উপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণ ও 1 সদস্যকে আটকের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে 4 দিনের সরকারি সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
প্রধানমন্ত্রী তার জাপান সফরকালে সেদেশের প্রধানমন্ত্রী সিনজো আবের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন, যখন জাপান আগামী 5-6 বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় $600 কোটি সহজ শর্তে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। সফরকালে শেখ হাসিনা জাপানের রাজা আকিহিতোর সাথে সাক্ষাৎ করা ছাড়াও অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী 5-6 বছরে জাপান যে প্রায় 600 কোটি ডলারের ঋণ বাংলাদেশকে দেবে তা দিয়ে যমুনা নদীর উপর একটি রেল সেতু, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী জাপান সফরকে ফলপ্রসূ বলে বর্ণনা করে তিনি বলেন, এর ফলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। শাহরিয়ার আলম বলেন,
আন্তর্জাতিকভাবে জাপান, রাশিয়া, চায়না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলি যে গতির সাথে এগিয়ে চলছে, এটা থেকে আপনারা পরিষ্কার ধরে নিতে পারেন যে বর্তমান সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাপান সরকারকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়ে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেখানকার দুর্নীতি দমন কমিশনের মধ্যে বাগবিতণ্ডা চলছে। এই সম্পর্কেই বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শাহাবুদ্দিন টিআইবির সমালোচনা করে বলেছিলেন, বিদেশ থেকে ওরা টাকা এনে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তথাকথিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, তাদের এসব কাজের কোনো সত্যতা নেই, সময় হলে টিআইবির মুখোশও উন্মোচন করা হবে। এই বক্তব্যের একদিন পর বৃহস্পতিবার টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, টিআইবি সরকারের অনুমোদনের বাইরে কোনো অর্থ গ্রহণ করতে পারে না, এমনকি ব্যয়ও করতে পারে না। তিনি বলেন, তাদের কোনো মুখোশ নেই, আছে মুখ। ডক্টর ইফতেখার বলেন, টিআইবির উদ্দেশ্যে দেদো কমিশনার শাহাবুদ্দিন বুধবার বলেছিলেন, বিদেশ থেকে টাকা এনে কতটুকু গবেষণা কাজে ব্যয় হয় তা দেখতে হবে। এই প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের কাছে আমরা জবাবদিহি করি, আমাদের ওয়েবসাইটে আইবিআর হিসাব দেওয়া আছে। টিআইবির কাজে রাজনৈতিক প্রভাব রয়েছে, তার তথ্য প্রমাণ উপস্থাপন করা বড় কঠিন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেছেন, ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। তবে তিনি বলেন, বোমা বিস্ফোরণের আওয়াজের মধ্যে স্বাভাবিক দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, কোনো ত্রাস না থাকলে কেবল তা সম্ভব। এ সম্পর্কেই বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতের সরকারি সংবাদ সংস্থার খবর, দেশের পঞ্চদশ কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই দেশের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়, কিন্তু এই প্রতিবেশী দেশটির উচিত ভারতের বিরুদ্ধে সব রকমের সন্ত্রাসমূলক কাজকর্ম বন্ধ করা। সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, বিস্ফোরণ ও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলতে থাকলে দুদেশের মধ্যে আলোচনা অর্থহীন হয়ে পড়বে। একই সাথে প্রতিবেশী দেশ, কৌশলগত দিক থেকে সহযোগী রাষ্ট্র আফ্রিকা, আসিয়ান গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি, ইউরোপ ও অন্যান্য দেশগুলির সঙ্গেও সম্পর্কে উন্নতি ঘটাতে চান তিনি। সেই সঙ্গে বিদেশমন্ত্রী হিসেবে ভারতের শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরাকেও তিনি প্রাধান্য দিতে চান বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রধানমন্ত্রী জি জিনপিংকে চলতি বছরে আরও পরের দিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বলছে যে সাম্প্রতিক নির্বাচনে মিস্টার মোদীর বিজয় তাকে অভিনন্দন জানাতে চীনা প্রধানমন্ত্রী লি কেচিয়াং মিস্টার মোদীকে ফোন করেন। মন্ত্রকটি বলছে যে প্রধানমন্ত্রী লি ভারতের নতুন সরকারের সঙ্গে সুনিবিড় সম্পর্ক স্থাপনের ব্যাপারে চীন সরকারের ইচ্ছের কথা মিস্টার মোদীকে জানান। জবাবে মিস্টার মোদী বলেন যে ভারতের পররাষ্ট্র নীতিতে চীনের ব্যাপারে বরাবরই একটা অগ্রাধিকার রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যে কোনো অমীমাংসিত বিষয় নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য চীনা নেতৃত্বের সঙ্গে কাজ করতে ভারত আগ্রহী। এশিয়ার এ দুটি বড় দেশের মধ্যে বহু দফা আলোচনার পরও এক দশকের পুরনো সীমান্ত নিয়ে বিবাদ নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত ও চীনের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে বেজিংয়ের সঙ্গে নতুন দিল্লির বাণিজ্য ঘাটতির পরিমাণ হচ্ছে $3,000 কোটি বেশি। রাশিয়া, বেলারুশ এবং কাজাখস্তানের নেতারা মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক নীতিমালাগুলোর সমন্বয়ের জন্য একটি জোট গঠনের লক্ষ্যে সমঝোতাপত্রে সই করেছেন। কাজাখস্তানের রাজধানীতে আজ এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাক নেতা নূর সুলতান নাজারবায়েভ এটিকে ঐতিহাসিক চুক্তি বলে বর্ণনা করেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন নামের এই জোটকে সেই অঞ্চলকে একত্রে রাখার জন্য একটি বহু কষ্টে অর্জিত সমঝোতা বলে বর্ণনা করেন।
Не один год мы вместе шли по тернистому пути
মিস্টার লুকাশেঙ্কো বলছেন যে ইউরোশিয়া সংহতির কণ্ঠাকীর্ণ পথ ধরে আমরা বহু বছর একত্রে হেঁটেছি। এর প্রতিটি পদক্ষেপ ছিল কঠিন, তবে আমরা আমাদের জনগণকে শান্তি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাস করার বিষয়টিকে মূল লক্ষ্য হিসেবে দেখেছি। ইউক্রেন, যার রুশপন্থী প্রেসিডেন্টকে ফেব্রুয়ারি মাসে উৎখাত করা হয়, এই জোটে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25-31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। ভবিষ্যৎ শান্তিময় বিশ্ব গড়তে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিশ্বের শক্তিধর দেশসমূহকে এগিয়ে আসার আহ্বান জানালেন জাতিসংঘে ইন্টারন্যাশনাল পিসমেকার মিশনের সাবেক সদস্য, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আতাউর রহমান। ইন্টারন্যাশনাল পিসকিপার্স ডে উপলক্ষে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
ইন্টারন্যাশনাল পিসকিপিং মিশনে বাংলাদেশ কেমন করছে? অধ্যাপক আতাউর রহমান, ইন্টারন্যাশনাল পিসকিপিং মিশনের সাবেক সদস্য হিসেবে আপনার অভিমত কি?
প্রথমে আমি মনে করি যে বাংলাদেশ অত্যন্ত গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে এবং ধারাবাহিকভাবে করে যাচ্ছে বিগত এক দশক, এবং বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় পিসকিপার। সেই প্রেক্ষিতে আমি মনে করব যে বাংলাদেশ অত্যন্ত ভালো করছে এবং আগামীতেও ভালো করবে। তবে এই মুহূর্তে আমার চিন্তা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে একটা পরসিভ বা দূষণমূলক রাজনীতি এবং ক্রমাগত সহিংস রাজনীতির কবলে পড়ে, যাতে করে বাংলাদেশের পিসকিপাররা এবং আমাদের সেনাবাহিনী এগুলো এই যে একটা বিরাট সুযোগ এটাকে যেন নষ্ট না হয়ে যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমি মনে করি। তা না হলে বাংলাদেশ এই বিরাট সম্মান ও সুযোগ হারাবে আগামী দিনে।
আমরা জানি এই মুহূর্তে সারা বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চলছে একদিকে, অপরদিকে শান্তি রক্ষায় বিভিন্ন দেশের কর্মীরা কাজ করে যাচ্ছেন। তো মানবতার জন্য আপনার কি বার্তা থাকবে?
আমি মনে করি যে বর্তমান যে সংঘাতপূর্ণ বিশ্ব, যেখানে শান্তি এবং শান্তির বিপক্ষে যে সংঘাত, এ দুটি কিন্তু চলছে এবং এর মধ্যেই কিন্তু মানবতাকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে সামরিক প্রতিযোগিতা প্রশমিত হতে হবে, অন্যদিকে মানুষের যে উন্নয়ন, অর্থনৈতিক এবং মানবিক উন্নয়ন এবং এই যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এগুলো আজকের জন্য চ্যালেঞ্জ এবং পিসকিপারদের জন্য চ্যালেঞ্জ। আপনি যদি জাতিসংঘের দিকে লক্ষ্য করেন, এর প্রথম সনদ হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা এবং ইন্টারন্যাশনাল পিসকিপার্স কিন্তু এই শান্তির জন্য নিজেদেরকে অনেক আরো অগ্রসর হতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে, শান্তি রক্ষা, দারিদ্র দূরীকরণ এবং শান্তি বিনির্মাণ, যেটা আমরা একটু বলি পিস বিল্ডিং। বিভিন্ন দেশে বিশেষ করে ফ্র্যাজাইল স্টেট, যেগুলো স্টেট ফেলিয়ার্সের দিকে যাচ্ছে, সেখানে একটা বিরাট ভূমিকা আমি দেখছি আগামী দিনে ইন্টারন্যাশনাল পিসকিপারদের জন্য।
ভবিষ্যৎ শান্তিময় পৃথিবী গড়ার জন্য আপনার কি আহ্বান থাকবে আজকের এই দিনে?
আমি মনে করি যে বৃহৎ শক্তিবর্গ আজকে যে একটা প্যারাডক্সে ভুগছে, একটা কন্ট্রাডিকশনে ভুগছে, এর থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদের প্রতি, তাদেরকে শান্তির জন্য ফুললি কমিটেড হতে হবে। তা না হলে আজকে আমরা আবার দেখছি সেই পুরানো কোর দুয়ারের দিকে, এবং আমরা দেখছি যে রিসোর্স থেকে আরম্ভ করে সবকিছু একটা প্রতিযোগিতার একটা ই চলছে। এই ধারা যাতে না চলে এবং আমরা যদি মনে করি যে একটা শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক বিশ্ব যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু মানবতা আবার তার সেই গৌরব যে ভূমিকা আগামী দিনে রাখতে পারবে না। সুতরাং আমি মনে করি যে বৃহৎ শক্তিবর্গ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য যে এমার্জিং পাওয়ার চায়না এবং ভারত, এখানে একটা সহযোগিতাপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য তাদের কমিটমেন্টকে আরো দৃঢ় করতে হবে এবং অর্থনৈতিক এবং মানবিক উন্নয়নের জন্য নিজেদেরকে সচেষ্ট থাকতে হবে।
অধ্যাপক আতাউর রহমান, আজকে আপনি আমাদেরকে সময় দিলেন, এই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আধুনিক যুগের এক অনন্য কবি, নাট্যকার, অভিনেত্রী, শিক্ষক আমেরিকার মায়া অ্যাঞ্জেলো বুধবার নর্থ ক্যারোলাইনা রাজ্যে তার নিজের বাড়িতেই নীরব হয়ে গেল আমেরিকান সাহিত্য জগতের এক বলিষ্ঠ কণ্ঠ। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। তার জীবন ও কর্ম নিয়ে ফেইথ লাপিডাসের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং শেগুফতা নাসরিন খুইন।
1918 সালে মিজোরি রাজ্যের সেন্ট লুইস শহরে জন্ম, কিন্তু শৈশবের বেশিরভাগ সময় কেটেছে আরকানসাসের ছোট্ট স্ট্যাম্প শহরে নানির পরিচর্যায়। মায়া নামকরণ করেছিল তার বড় ভাই, আর স্বামীর পদবী থেকে যোগ হয়েছিল অ্যাঞ্জেলো। হ্যাঁ, যা বলছিলাম, বড় হয়ে ওঠার দিনগুলোয় এদেশে কৃষ্ণাঙ্গদের জন্য সময়টা ছিল চরম বর্ণবৈষম্য আর আর্থিক সংকটের কাল। তবে প্রজন্ম থেকে প্রজন্ম, বংশ পরম্পরায় কিছু গল্পকথা, গান আর লোকসংস্কৃতির ধারা জীবনটাকে কিছুটা হলেও সহনীয় করে তুলেছিল।
মাত্র 30-32 জনের জায়গা হয় কৃষ্ণাঙ্গদের জন্য এমনি এক গির্জায় তারা সমবেত হতেন, মিলেমিশে ভক্তিমূলক গান গাইতেন। সেই গির্জার চিত্রকলা, গান বাজনা তার শিশু মনের ওপর বিরাট প্রভাব ফেলেছিল।
The church I belonged to was even smaller than any aspiration in the town. When all the members were there,
তিনি বলতেন, মানুষের জীবনে শিল্পকলার শক্তি যে কত বিশাল, ওই ছোট্ট গির্জাতে বসেই আমি তা উপলব্ধি করেছি।
7 বছর বয়সে জীবনে বিরাট এক আঘাত আসে তার। তারপর 2 বছর মায়া কোনো কথা বলেননি। তার পরিবারের এক বন্ধু মিসেস ফ্লাওয়ার্স মায়াকে তার স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলেন, কবিতা লিখতে এবং পড়তে উৎসাহ যোগালেন। 9 বছর বয়সে বালিকা মায়া কবিতার মাঝে তার মুক্তির সন্ধান খুঁজে পেলেন। সাহিত্য জীবনের যেন সেখানেই শুরু। প্রখ্যাত লেখক জেমস বোল্ডউইন এবং অন্যান্য বন্ধুবান্ধব তাকে সাহিত্যকর্মে উৎসাহিত করলেন। 1969 সালের কথা, তাঁর আত্মকথার প্রথম খণ্ড আই নো ওয়াই দ্য কেজড বার্ডস সিংস প্রকাশিত হল। লেখনী আর থামল না, অবিরাম রচনা করে গেল প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, নাটিকা, চিত্রনাট্য। তিনি নাগরিক অধিকার আন্দোলনে ম্যালকম এক্স এবং মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গেও কাজ করেছেন।
তার রচনায় উদ্বুদ্ধ হয়েছেন দেশের ছাত্র, শিক্ষক, প্রেসিডেন্ট। 1993 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত কবি মায়া অ্যাঞ্জেলো শুনিয়েছিলেন অপূর্ব কবিতা। আজ নতুন দিনের স্পন্দনে হয়তো দৃষ্টি প্রসারিত হবে সুদূরে, এবং ওই আকাশ সীমায় চোখ রাখিবে বোনের চোখের পরে, হয়তো দৃষ্টি মেলিবে ভাইয়ের মুখায়বের ওপর, দেখিবে চাহিয়া আপন দেশকে, আর তখনই অতি সহজে আশায় বুক বেঁধে বলিবে সুপ্রভাত।
Your country, and say simply, very simply, with hope, good morning.
1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তার অভিষেক অনুষ্ঠানে মায়া অ্যাঞ্জেলোর কবিতা নিজেই পাঠ করেন। কর্মজীবনে অসংখ্য পুরস্কারে তাকে সম্মান জানানো হয়েছে, যার মধ্যে আছে ন্যাশনাল মেডেল অফ আর্টস এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। 3 দশক ধরে তিনি শিক্ষকতা করেছেন ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ে। প্রায় তিনি তার নিজের পরিচয় এইভাবে তুলে ধরতেন, আমি সাধারণ মানুষ, তাই মানুষের জীবনের ভালো মন্দ সবই জড়িয়ে আছে আমার মাঝে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা বলছেন, খাদ্য স্বল্পতার সময়ে যে মায়েরা গর্ভধারণ করেন তাদের শিশুদের দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যার আশঙ্কা থাকে। এ নিয়ে জেনিফার লাজুটার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া। সম্প্রতি প্রকাশিত নেচার্স কমিউনিকেশনস নামের বিজ্ঞানের একটি অনলাইন জার্নালে গবেষকরা দেখিয়েছেন, গাম্বিয়ায় খাদ্য স্বল্পতার সময় যে মায়েরা সন্তান ধারণ করেন তাদের শিশুদের দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। গবেষকরা দেখেছেন, এই সময়ের শিশুদের ডিএনএ জেনেটিক মার্কারগুলো ফসল কাটার সময় ধারণকৃত শিশুদের মার্কারের চাইতে যথেষ্ট আলাদা। এই গবেষণার অন্যতম লেখক এমআরসি ইন্টারন্যাশনাল নিউট্রিশন গ্রুপের পরিচালক অ্যান্ড্রু ফ্রান্টেস।
I think everybody understands that we inherit our genes from our parents.
তিনি বলছিলেন, আমি মনে করি সবাই বুঝতে পারে যে আমরা আমাদের জিন পাই আমাদের বাবা মার কাছ থেকে, আর এ কারণেই আমরা আমাদের বাবা মার মতো দেখতে হই এবং তাদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা দেয়। কিন্তু অনেকেই জানেন না এই জিনগুলোতে পরিবর্তন আনা সম্ভব এবং কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন আনা যায়। এই প্রক্রিয়াগুলো বেশ জটিল এবং অনেকেই ভালোভাবে তা বুঝতে পারে না, কিন্তু তার মধ্যে একটির কাজ জিনে ছোট ছোট মার্কার যুক্ত করা। মিস্টার প্রেন্টিস এবং তার সহকর্মীরা দেখেছেন কিভাবে খাদ্যাভ্যাস জিনকে সক্রিয় বা নিষ্ক্রিয় করে তোলে। এই কাজটি করার জন্য তারা গাম্বিয়ার গ্রামের দুদল মহিলার ওপর গবেষণা করেছেন। একদল মহিলা শুষ্ক আবহাওয়ার সময় সন্তান ধারণ করেছেন যখন খাদ্যের স্বল্পতা প্রকট, আর অন্য দলটি সন্তান ধারণ করেছেন বর্ষাকালে যখন মায়েরা যথেষ্ট পরিমাণ আমিষ ও শক্তিদায়ক খাবার পায়। গবেষকরা 2009 সালের জুলাই থেকে 2011 সালের জুলাই পর্যন্ত 34টি গ্রামের 2000 মানুষের ওপর গবেষণা করেছেন। প্রতিবার একজন নারী যখন সন্তান জন্ম দিয়েছেন, গবেষকরা শিশুর জিনের মার্কার মেপে দেখেছেন। গবেষকরা জানেন না এই প্রভাবিত জিনগুলোর কাজ কী। অবশ্য ধারণা করা হচ্ছে ভবিষ্যতে ক্যান্সার হবে কিনা বা ওজন নিয়ন্ত্রণে থাকবে কিনা এবং অল্প বয়সে কোনো ধরনের সংক্রমণে মারা যাবার সম্ভাবনা কতটুকু তার সঙ্গে এই জিনগুলোর সম্পর্ক আছে। এই গবেষণায় দেখা গেছে জিনের ভালো মার্কিং এবং দীর্ঘমেয়াদে শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য ফলিক অ্যাসিডের পাশাপাশি ভিটামিন বি, কোলাইনের মতো রাসায়নিক উপাদান অপরিহার্য। এই উপাদানগুলো পাওয়া যায় ডিম এবং বিভিন্ন ধরনের প্রাণীজ উৎস থেকে। গবেষকরা মনে করছেন সন্তান সম্ভাব্য মায়েদের পুষ্টির জন্য বিশেষ ধরনের খাবার ও ওষুধ দেয়া যেতে পারে।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এবারে রয়েছে যুব সংবাদ। কো-এডুকেশন অর্থাৎ সহশিক্ষার চাইতে ছেলে এবং মেয়েদের পৃথক শিক্ষা ব্যবস্থা কি উত্তম? ভয়েস অফ আমেরিকার জুলি টাবো তার একটি রিপোর্টে এর উত্তর জানতে চেয়েছেন। চলুন শোনা যাক। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি মেয়েদের স্কুলের শিক্ষকদের মতে, ছেলে এবং মেয়েদের পৃথক শিক্ষা ব্যবস্থা সহশিক্ষা ব্যবস্থার চাইতে ভালো, কিন্তু অনেকের মতে এর সপক্ষে তেমন কোনো তথ্য প্রমাণ নেই। তাদের মতে একটি বিদ্যালয়ের ভালো করার পেছনে অনেকগুলো ক্ষেত্র কাজ করে। 10 বছরের মেয়ে অ্যানাইয়া ক্লাভিও, সে স্কুলে যেতে পছন্দ করে, স্বপ্ন দেখে ফ্যাশন ডিজাইনার হবার। সে কিন্ডারগার্টেন থেকে সহশিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করেছে, তবে গত 5 বছর ধরে এ শহরের প্রথম বালিকা বিদ্যালয় এক্সেল একাডেমিতে লেখাপড়া করছে। সে বলেছে সে মেয়েদের স্কুলে পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
They will like support me and tell me that I can do it, and they make me feel like I'm loved and I'm like the smartest person in the world. Boys are rough and they like to do other stuff than girls.
এক্সেল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে। এখানে স্বল্প আয়ের পরিবারের প্রায় 600 মেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠানটি বেশ কঠোর পাঠ্যসূচি অনুসরণ করে থাকে। এখানে প্রি স্কুল থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এক্সেল একাডেমির প্রতিষ্ঠাতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কেই সেভেজের মতে, সমাজের কিছু কিছু অংশে দারিদ্রতার যে চক্র চলছে তা ভাঙতে সমাজের মেয়েদেরকে যত্নের সাথে গড়ে তুলতে হবে এবং তা করতে হবে বেশ ছোটবেলা থেকেই।
Oftentimes in co-educational settings, teachers teach to the boys. They're a little bit louder and much more active than the girls. And girls end up becoming second-class citizens in their own classrooms and in their own schools.
তিনি বলেন, সহশিক্ষায় ছেলেরা শ্রেণীকক্ষে বেশ সরব, যা কিনা শিক্ষাক্ষেত্রে একটু ব্যাঘাতই ঘটায়, এবং মেয়েরা শ্রেণীকক্ষে অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের ভূমিকা পালন করে। তবে দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের আইনজীবী গেলেন শারউইন বলেছেন, ছেলেদের এবং মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থায় যে বাড়তি কিছু সুবিধা রয়েছে তার সপক্ষে তথ্য প্রমাণ তেমন মেলে না। ছেলে এবং মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থা অথবা সহশিক্ষা, যে রকমই শিক্ষা ব্যবস্থা হোক না কেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তাদের প্রাথমিক শিক্ষায় বেশ কিছু ক্ষেত্র বিবেচনা করা দরকার। তা হচ্ছে জীবনের একদম শুরু থেকে, এমনকি মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর পুষ্টি এবং মায়ের দুশ্চিন্তামুক্ত জীবনযাপন, ঘরে বই পড়ার অভ্যাস, ছেলেবেলায় ডে কেয়ার সেন্টারের পরিবেশ, প্রি কিন্ডারগার্টেন কতটুকু উন্নত ধাঁচের তা বিবেচনা করা, এ সব কিছুরই প্রয়োজন রয়েছে।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করলে একজন জেনারেল সহ ১২ জন সরকারি সৈন্য নিহত হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলেকজান্দ্রা তুর্চিনভ আজ সেখানকার সংসদকে জানান যে সন্ত্রাসীরা বিচ্ছিন্নতাবাদীদের দখল করা স্লোভেনিয়াস্ক শহরের কাছাকাছি এলাকায় কাঁধে বহন করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ১৪ জন সৈন্য প্রাণ হারায়। নিহতদের মধ্যে রয়েছেন ইউক্রেনের ন্যাশনাল গার্ড পরিদপ্তরের প্রধান জেনারেল সেরিহি কুলচিৎস্কি। তবে ন্যাশনাল গার্ড হতাহতের ভিন্ন সংখ্যা দিয়েছে। তারা বলছে যে ওই ঘটনায় ১২ জন সৈন্য নিহত হয়, আর ওই ভূপাতিত হেলিকপ্টারের ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেছেন, অবশ্য তাঁর অবস্থা গুরুতর। মিশরের সাবেক সেনাপ্রধান আবদেল ফাতাহ আল সিসি প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হামদিন সাবাহির বিপক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। বুধবার সমাপ্ত তিন দিন ব্যাপী এই ভোটের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে প্রদত্ত ভোটের ৯৩%-এরও বেশি ভোট পেয়েছেন সিসি। সাবাহি, যিনি মাত্র ৩% ভোট পেয়েছেন, এই পরাজয় মেনে নিয়ে বলেন যে তিনি জনগণের ইচ্ছে মেনে নিচ্ছেন। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রধানমন্ত্রী জি জিনপিংকে চলতি বছরে আরও পরের দিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বলছে যে সাম্প্রতিক নির্বাচনে মিস্টার মোদির বিজয়ে তাকে অভিনন্দন জানাতে চীনা প্রধানমন্ত্রী লি কোচিয়াং মিস্টার মোদিকে ফোন করেন। মন্ত্রকটি বলছে যে প্রধানমন্ত্রী লি ভারতের নতুন সরকারের সঙ্গে সুনিবিড় সম্পর্ক স্থাপনের ব্যাপারে চীন সরকারের ইচ্ছের কথাও মিস্টার মোদিকে জানান। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে শুক্রবার থেকে বৃহত্তম যাত্রীবাহী বিমানের চলাচল শুরু হতে চলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতে বিশ্বের বৃহত্তম যাত্রী বিমান A380 নিয়মিত উড়ান শুরু হতে চলেছে শুক্রবার ৩০ এপ্রিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৭১টি আসনের এই বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামবে শুক্রবার সন্ধে ৮:০৫, আবার যাত্রী নিয়ে সিঙ্গাপুরের দিকে উড়ে যাবে ১০:২০। প্রথম বিমানটি অবতরণ করলে প্রথা অনুসারে দুটি জল কামান থেকে জলের ধারা বিমানটিকে ভিজিয়ে দিয়ে অভ্যর্থনা জানাবে। এত বড় বিমান অবতরণের জন্য দিল্লি ও মুম্বাই বিমানবন্দরের বিভিন্ন পরিকাঠামোর প্রয়োজনীয় উন্নতি ঘটাতে হয়েছে। এখন থেকে প্রতিদিন দিল্লি ও মুম্বাই থেকে একটি করে উড়ান এই A380 বিমান দিয়েই সিঙ্গাপুরে চলাচল করবে বলে জানিয়েছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের কর্তৃপক্ষ। তবে না, কলকাতা বিমানবন্দর এখনও এত বড় বিমানের জন্য প্রস্তুত নয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের উত্তরাঞ্চলে গ্রামবাসীরা দুজন কিশোরী বোনের মৃতদেহ গাছে ঝুলতে দেখেছেন। এই মেয়েদের দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। পুলিশ আজ বলেছে যে উত্তরপ্রদেশের বুদুয়ান জেলায় এই হামলায় অন্তত ৫ জন লোক জড়িত ছিল। কর্তৃপক্ষ বলছে যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আরও ৪ জনকে খুঁজছে। তদন্তকারীরা বলছেন যে ১৪ এবং ১৫ বছরের এই মেয়েরা তাদের গ্রামে মাঠে শৌচাগারে যাবার পর নিখোঁজ হয়ে যায়। পাকিস্তানে একজন অন্তঃসত্ত্বা মহিলা তার পছন্দসই ব্যক্তিকে বিয়ে করায় তাঁর পরিবার যে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে সে ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক, আমি সাবরিনা চৌধুরী। সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.